প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 15 অক্টোবর, 30 আশ্বিন এবং ফার্সি 23 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 4:53 এবং তেহরান সময় সন্ধে 5:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্ট ওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.ir/bn। ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ পার্শ্বের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ফিলিস্তিনের সমর্থনে এগিয়ে আসা সব মুসলমানের কর্তব্য বলে ইরানের সর্বোচ্চ নেতা যে মন্তব্য করেছেন সে সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে রেকর্ড পরিমাণ আলু উৎপাদনের পরও দাম না কমায় নিম্ন আয়ের মানুষের ভোগান্তি সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে তারুণ্যের শক্তিমত্তা কাজে লাগানোর কৌশল শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠান সোনালি সময়। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সমাজ ও পরিবারে নারীর ভূমিকা বিষয়ক অনুষ্ঠান নারী মানব ফুল। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। গাজায় চলছে ইসরায়েলি পাশবিক হামলা, 24 ঘণ্টায় আরও 400 ফিলিস্তিনি নিহত, লেবানন সীমান্তে ইসরায়েলি অবস্থানে হিজবুল্লার হামলা। প্রতিরোধ যোদ্ধাদের আলাকসা তুফান অভিযানের নবম দিনে হামাস নেতার টেলিভিশন ভাষণ, গাজা যুদ্ধে পরাজিত হবে ইসরায়েল। ভারতের একজন উগ্র হিন্দুত্ববাদী নেতার ইসরায়েলের পক্ষে যুদ্ধ করার ইচ্ছা প্রকাশ, ভারত জুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে। এবং গাজা উপত্যকার উপর ইসরায়েলের পাশবিক হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য পরিস্থিতির নাটকীয় পরিবর্তন হবে বলে ইরানের হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। অবরুদ্ধ গাজা উপত্যকার আবাসিক ভবনগুলোর উপর বর্বর ইসরায়েলি সেনাদের পাশবিক হামলা চলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইহুদিবাদী সেনাদের গত 24 ঘণ্টার হামলায় আরও অন্তত 400 ফিলিস্তিনি নিহত ও প্রায় 1,500 ব্যক্তি আহত হয়েছেন। নিহতদের মধ্যে গাজার ইসলামিক ইউনিভার্সিটির মেডিসিন অনুষদের ডিন ডক্টর ওমর ফারুগানে রয়েছেন। তাঁর বাসভবনে ইসরায়েলি সেনারা বোমা বর্ষণ করলে পরিবারের 10 সদস্য সহ তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে হামাসের টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে। ইসরায়েলি সেনাদের হামলায় এত বিপুল সংখ্যক আদম সন্তানের প্রাণ বিসর্জন ছাড়াও গাজা উপত্যকার অবকাঠামোর অপূরণীয় ক্ষতি হয়েছে। শত শত ঘরবাড়ি ও বহুতল ভবন মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে গত 7 অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা 2,329 জনে পৌঁছেছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ লেবানন সীমান্তবর্তী ইসরায়েলি সামরিক অবস্থানগুলোতে হামলা চালিয়েছে। হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ প্রতিরোধ ফ্রন্টের দৃঢ়চেতা অবস্থান ঘোষণা করার একদিন পর এই হামলা চালানো হল। হিজবুল্লাহ পরিচালিত আলমানার টেলিভিশন শনিবার জানিয়েছে তাদের যোদ্ধারা সেবা কৃষি খামার ও কুফার চুবা পাহাড়ে ইসরায়েলি সেনা অবস্থানগুলোতে এক ঝাঁক রকেট, মর্টারের গোলা ও ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। হিজবুল্লার ওই হামলায় অন্তত 10 ইসরায়েলি সেনা মারাত্মক আহত হয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেছে। তাদেরকে লেবানন সীমান্তবর্তী ইসরায়েলের নাহারিয়া শহরের গ্যালিলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, হিজবুল্লার মর্টারের গোলাগুলো গ্যালিলি ব্রিগেডের কমান্ড সেন্টার ব্রানিয়াত ব্যারাকে আঘাত হেনেছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল আমেরিকার সমর্থন নিয়ে অবরুদ্ধ গাজা নগরের উপর ভয়াবহ অপরাধযজ্ঞ চালাচ্ছে। তিনি বলেছেন, প্রতিরোধ সংগ্রাম চলমান রয়েছে বলে মার্কিন সমর্থিত ইহুদিবাদী প্রকল্প ব্যর্থ হতে বাধ্য। তিনি গতরাতে হামাসের আলাক্সা টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত এক ভাষণে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। হানিয়া বলেন, আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর পৃষ্ঠপোষকতা নিয়ে ইসরায়েল যা করছে তা দ্বিচারিতা এবং মিথ্যায় ভরা। গাজাবাসীকে নির্বিচারে হত্যা করার জন্য যা কিছু প্রয়োজন তার সবকিছু দিচ্ছে মার্কিন প্রশাসন। তিনি বলেন, পশ্চিমাদের চাপ সত্ত্বেও প্রতিরোধ যোদ্ধারা ফিলিস্তিনিদের অধিকার আদায়ের সংগ্রাম থেকে পিছপা হবে না। আলাক্সা তুফান অভিযান ফিলিস্তিনি ভূখণ্ড থেকে দখলদার শক্তির অদৃশ্য হয়ে যাওয়ার সূচনা বলে হানিয়া প্রত্যয় ব্যক্ত করেন। গাজা যুদ্ধ থেকে বেশ কিছু ইহুদিবাদী সেনা পালিয়ে গেছে বলে ইসরায়েলি গণমাধ্যম খবর দিয়েছে। ফার্স্ট বার্তা সংস্থা ইহুদিবাদী টিভি চ্যানেল 10 এর বরাত দিয়ে আরও জানিয়েছে, ওইসব সেনা গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের বিরোধী। দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে গাজা যুদ্ধ নিয়ে তীব্র মতপার্থক্য দেখা দিয়েছে। ঊর্ধ্বতন বহু সেনা কর্মকর্তা রণাঙ্গন ছেড়ে চলে গেছেন বলেও খবর পাওয়া গেছে। বেশ কয়েকদিন ধরে ইহুদিবাদী মিডিয়া গাজা উপত্যকায় দখলদার সেনাবাহিনীর স্থল হামলার পরিকল্পনার কথা প্রচার করে যাচ্ছে। গাজায় স্থল অভিযানের ব্যাপারে ইহুদিবাদী মন্ত্রিসভার অনুমোদনের কথাও ফলাও করছে। ইসরায়েলি মিডিয়া দাবি করছে, দখলদার সেনা কর্মকর্তাদের মধ্যে মত পার্থক্যের বিষয় হল গাজার কতটা গভীরে তারা অনুপ্রবেশ করবে তা নিয়ে। কেননা ইসরায়েল সহ পশ্চিমের বিশ্লেষকরা গাজায় ইহুদিবাদীদের স্থল অভিযানের বিষয়ে সতর্ক করেছেন। তারা স্থল অভিযানে হামাস আন্দোলনকে মোকাবিলা করার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনীর সক্ষমতা নিয়ে সন্দেহ করছেন। ইসরায়েলি সেনাবাহিনীর একজন কর্নেল মিডল ইস্ট আইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, গাজায় স্থল অভিযান ইসরায়েলি রিজার্ভ ফোর্সের জন্য নরক হয়ে উঠতে পারে, কারণ ইসরায়েলি সেনারা এ ধরনের অভিযানের জন্য যথেষ্ট প্রশিক্ষিত নয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে বিএনপির কোনো শর্তযুক্ত সংলাপে আওয়ামী লীগ অংশ নেবে না বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের ফয়সালা রাজপথেই হবে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বিএনপির কোনো শর্তযুক্ত সংলাপে আওয়ামী লীগ অংশ নেবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রীর পদত্যাগ চায়, পার্লামেন্টের ডিসলিউশন চায়, তারা তত্ত্বাবধায়ক সরকার চায়, সেটা তাদের প্রথম শর্ত। তারা ইলেকশন কমিশনের পদত্যাগ, তারা এই চারটা শর্ত যদি তারা প্রত্যাহার করে নেয় সংলাপ হলে শর্ত বিশেষ। শর্তযুক্ত কোনো সংলাপের ব্যাপারে আমাদের কোনো চিন্তা করতে।
তবে ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের ফয়সালা রাজপথেই হবে। আজ রোববার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দেশি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা এবং করণীয় শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
দেশের সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক গণতন্ত্রে বিশ্বাসকারী যে সমস্ত দলগুলো আছে তাদের সকলকে একসাথে নিয়ে আমরা এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য রাস্তায় নেমে গেছি। এই সংগ্রামে লড়াই আমরা অবশ্যই জয়লাভ করব, কারণ আমরা সত্যের পথে আছি, সঠিক পথে আছি।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতে শিব শক্তিধাম দর্শনার পীঠধীশ্বর এবং পঞ্চদশ নাম জুনা আখড়ার মহামণ্ডলেশ্বর ইয়েতি নরসিংহানন্দ গিরি মহারাজ ইহুদিবাদী ইসরায়েলের হয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও বার্তায় ইসরায়েলকে তাদের লড়াইয়ে তাকে এবং তার শিষ্যদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। তিনি মুসলিমদের নাম না করলেও মুসলিমদের টার্গেট করে বিদ্বেষপূর্ণ বার্তা দিয়েছেন। ইয়েতি নরসিংহানন্দ বলেছেন, ইসরায়েল এবং সনাতনীদের শত্রু অভিন্ন। এই মুহূর্তে ভারতের জনগণ এই লড়াইয়ের জন্য প্রস্তুত নয়, তাই ইসরায়েলের উচিত তাদের লড়াইয়ে অন্তর্ভুক্ত করা। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের পাশবিক হামলার প্রতিবাদে ভারতের বিভিন্ন শহরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরায়েলের হামলার প্রতিবাদে ভারতের বিভিন্ন শহরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। এদিকে উত্তরপ্রদেশের হামিরপুর জেলায় ফিলিস্তিনের সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট করার অভিযোগে আতিক চৌধুরী এবং সুহেল সিদ্দিকী নামে দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এদের মধ্যে সুহেলকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ অন্যজনের খোঁজ করছে। তাদের বিরুদ্ধে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি খারাপ করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ফিলিস্তিনের সমর্থনে এবং ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে কয়েক হাজার মানুষ সামিল হন। ওই ইস্যুতে গত শুক্রবার ভারতের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে প্রতিবাদী জনতা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন। বেঙ্গালুরুর জামিয়া মসজিদের ইমাম মাওলানা মাকসুদ ইমরান বলেছেন, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে। তিনি ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া করেন। তিনি বলেন, ইহুদিরা জোর করে মুসলমানদের তাদের এলাকা থেকে বিতাড়িত করছে। গাজা উপত্যকায় বিপুল সংখ্যক মুসলমান নির্যাতিত হচ্ছে। ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুরে মুসলিমরা ফিলিস্তিনের সমর্থনে মিছিল ও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে। উত্তরপ্রদেশের লখনৌতে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ হয়েছে। বিহারের কিষাণগঞ্জে জুমা নামাজের পর যুবকরা রাস্তা নেমে ফিলিস্তিনের সমর্থনে স্লোগান দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়েছে। এদিকে বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যারা হামাসকে সমর্থন করে তারা সন্ত্রাসবাদের সমর্থক বলে মন্তব্য করেছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে ব্যবস্থা নিন। বিশ্ববাসীর প্রতি ইরান ইসরায়েলি কিলিং মিশন বন্ধ করার লক্ষ্যে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য মুসলিম দেশগুলোর পাশাপাশি বিশ্বের স্বাধীনচেতা জাতিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। গাজার উপর যখন ইসরায়েল বিরামহীনভাবে বোমাবর্ষণ করে নিরপরাধ মানুষ হত্যা করে যাচ্ছে, তখন এই আহ্বান জানালেন রাইসি। ওমানের সুলতান হাইসাম বিন তারিকের সঙ্গে এক ফোন আলাপে তিনি এই আহ্বান জানান। ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের অপরাধযজ্ঞের প্রতি আমেরিকার অকুণ্ঠ সমর্থনের কারণে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে ও খারাপের দিকে যাচ্ছে। ফোনালাপে ওমানের সুলতান ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর জন্য ইরানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনি জনগণকে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করতে দেওয়া উচিত হবে না। গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ আগ্রাসন প্রতিহত করার লক্ষ্যে ইরান তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এ লক্ষ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ইরাক, লেবানন, সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মধ্যপ্রাচ্যের শীর্ষ নেতাদের সঙ্গে টেলিফোনে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন। ওমানের সুলতানের সঙ্গে কথা বলার পর শনিবারই কাতারের আমিরের সঙ্গে সলা পরামর্শ করেছেন প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। তিনি অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছেন। তিনি এই গণহত্যা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। অধিকৃত গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের চলমান নৃশংস গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েলের অপরাধযজ্ঞ না থামলে যে কোনো সময় আঞ্চলিক পরিস্থিতি পাল্টে যেতে পারে। হোসেইন আমির আবদুল্লাহিয়ান শনিবার কাতারের রাজধানী দোহায় সাউদিক দেশের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল সানের সঙ্গে এক বৈঠকে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইরাক, লেবানন ও সিরিয়া সফর শেষে কাতারের রাজধানী দোহায় পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের অপরাধযজ্ঞ অব্যাহত থাকলে কেউই এই নিশ্চয়তা দিতে পারবে না যে মধ্যপ্রাচ্যে এখন যেই পরিস্থিতি বিরাজ করছে তা একই রকম থাকবে। সাক্ষাতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী গাজা পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। আব্দুর রহমান আল সানি ফিলিস্তিনকে গোটা মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু বলে মন্তব্য করেন। গাজাভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের চলমান ইসরায়েল বিরোধী অভিযানের ভূয়সী প্রশংসা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেছেন, এই অভিযান কিছু মানুষের ধারণা ভুল প্রমাণ করে একথা দেখিয়ে দিয়েছে যে ফিলিস্তিন এখন জীবিত রয়েছে। তিনি শনিবার কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে এক সাক্ষাতে এই মন্তব্য করেন। ফিলিস্তিনকে মুসলিম বিশ্বের এক নম্বর ইস্যু হিসেবে উল্লেখ করে ইরানের শীর্ষ এই কূটনীতিক বলেন, ফিলিস্তিনকে সমর্থন করা একটি ধর্মীয়, মানবিক ও নৈতিক দায়িত্ব। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিনের সমর্থনে এগিয়ে আসা সব মুসলমানের কর্তব্য বলে ইরানের সর্বোচ্চ নেতা মন্তব্য করেছেন। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমেই রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা।
ইরানের সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহ উজমা খামেনেই গতকাল নাইজেরিয়ার ইসলামী আন্দোলনের নেতা শেখ ইব্রাহিম জাগজাকি এবং তার স্ত্রীর সাথে এক বৈঠকে অধিকৃত ফিলিস্তিন, বিশেষ করে গাজার অবস্থার কথা উল্লেখ করে বলেছেন, আজকে ফিলিস্তিনে যা ঘটছে তা ইসলামী শক্তির অন্যতম একটি দৃষ্টান্ত। গাজায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলা এবং নারী, শিশু ও পুরুষ হত্যার ঘটনা মানব হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে উল্লেখ করে আয়াতুল্লাহ খামেনেই বলেছেন, ফিলিস্তিনি জনগণকে সাহায্য করা মুসলিম বিশ্বের প্রত্যেকেরই কর্তব্য। ইরানের সর্বোচ্চ নেতা ফিলিস্তিন ইস্যুতে এমন সময় এসব কথা বলেছেন যখন ফিলিস্তিনি যোদ্ধাদের সফল সামরিক অভিযানের পর দখলদার ইসরায়েলের বড় ধরনের গোয়েন্দা ও সামরিক ব্যর্থতা প্রমাণিত হয়েছে। এই ব্যর্থতা ঢাকার জন্য তারা এখন গাজা উপত্যকার বেসামরিক জনগণের উপর বিমান হামলা চালাচ্ছে। এ অবস্থায় ফিলিস্তিনের জনগণের সমর্থনে এগিয়ে আসা সব মুসলমানের জন্য অতীতের চাইতেও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। নিঃসন্দেহে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে বাইতের মাসুম ইমামগণ এবং বিশ্ববরণ্য ধর্মীয় নেতারা মুসলিম ঐক্যের বিষয়টিকে সবচেয়ে অগ্রাধিকার দিয়ে এসেছেন, কারণ ইসলামের শত্রুরা সবসময় বিভেদ সৃষ্টির কৌশল, নানা ষড়যন্ত্র এবং যুদ্ধের মাধ্যমে মুসলমানদের দুর্বল করার চেষ্টা চালিয়ে আসছে। তাই ফিলিস্তিনের নিপীড়িত ও বাস্তুচিত জনগণের সমর্থনে সবার এগিয়ে আসা উচিত এবং সমগ্র ফিলিস্তিন ভূখণ্ড থেকে হানাদার ইহুদিবাদীদের বিতাড়িত করার জন্য পদক্ষেপ নেওয়া সকল মুসলমানের দায়িত্ব। ইসরায়েল এবং আমেরিকা সহ তাদের পৃষ্ঠপোষকরা দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকারকে পদদলিত করে আসছে এবং ইসরায়েল নির্বিঘ্নে ফিলিস্তিনিদের উপর নিপীড়ন ও অপরাধযোগ্য অব্যাহত রেখেছে। এখন ফিলিস্তিনি যোদ্ধাদের সামরিক অভিযানের অজুহাতে তারা ফিলিস্তিনি জনগণের উপর বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে। এই কারণে আজ ফিলিস্তিনি জনগণকে ইহুদিবাদী দখলদারদের হাত থেকে তাদের ভূমি মুক্ত করার জন্য মুসলিম জাতির সমর্থন প্রয়োজন। তাই মুসলিম দেশগুলোর পক্ষ থেকে এই ব্যাপারে যে কোনো ধরনের উদাসীনতা বা অবহেলা ন্যায়সঙ্গত হতে পারে না, বিশেষ করে যেহেতু ফিলিস্তিনিরা ইসলামের শিক্ষাকে কাজে লাগিয়ে প্রমাণ করেছে যে ইসরায়েলের সব ধরনের চাপ সত্ত্বেও আগ্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া সম্ভব।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের কৃষকরা রেকর্ড পরিমাণ আলু উৎপাদন করলেও বাজারে আলুর দাম কমছে না। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
চলতি বছর বাংলাদেশের কৃষকরা রেকর্ড পরিমাণ অর্থাৎ 1,04,00,000 টন আলু উৎপাদন করেছেন বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে বাজারে আলুর দাম কিন্তু এখনও কমেনি, ফলে উচ্চ মূল্যস্ফীতির চাপে থাকা নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষকে গুনতেই হচ্ছে বাড়তি টাকা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বার্ষিক উৎপাদন পরিসংখ্যান বলছে, আগের বছরের তুলনায় দেশে আলুর উৎপাদন 2.83% বেশি। বাজার সংশ্লিষ্টদের মতে দেশে আলুর বার্ষিক চাহিদা প্রায় 1,00,000,000 টন, যা সামাল দিয়ে রপ্তানির সুযোগ থাকা পণ্যটি এখন বেশি দামে কিনতে হচ্ছে দেশের মানুষকে শুধুমাত্র অব্যবস্থাপনার কারণেই। আলুর বর্তমান দাম গত বছরের তুলনায় 57% বেশি। সংশ্লিষ্টদের মতে ব্যবসায়ী ও কৃষকরা শীতে বিক্রির জন্য হিমাগারে আলু মজুদ রাখেন। তারা ধীরে ধীরে তাদের মজুদ থেকে আলু বাজারে ছাড়েন। সেপ্টেম্বরে আলু রোপণের পর তা সংগ্রহ করতে 90 দিন পর্যন্ত সময় লাগে। জানুয়ারিতে ফসল তোলার পর পরবর্তী কয়েক মাস বাজারে আলুর সরবরাহ নিশ্চিত থাকে। এমন বাস্তবতায় আলু উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা জয়পুরহাটের খোঁজ নিয়ে জানা যায়, সেখানেও খুচরা বাজারে দফায় দফায় বেড়েছে আলুর দাম। হিমাগারে দাম কিছুটা কম থাকলেও খুচরা বাজারে কমছে না মোটেও। সংশ্লিষ্টদের কঠোর মনিটরিং না থাকাই এর জন্য অন্যতম প্রধান কারণ, এমনটা বলছে হিমাগার কর্তৃপক্ষ। আর সিন্ডিকেটের মাধ্যমে সংকট সৃষ্টি করে দাম বাড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ার দিয়েছেন মাঠ পর্যায়ের লোকজন। কোনো মজুদার সিন্ডিকেটের মাধ্যমে সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ার দিয়েছেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা রতন কুমার রায়।
হিমাগারে আলু পর্যাপ্ত মজুদ আছে, কেন দাম বৃদ্ধি পাচ্ছে এটা আমরা খুঁটিয়ে দেখতেছি। কোনো ওষুধ ব্যবসায়ী যদি সিন্ডিকেট করে আলু মজুদ করে রাখে, তাহলে কৃষি বিপণন আইন অনুযায়ী আমরা জেলা প্রশাসনের সহযোগিতায় কঠোর ব্যবস্থা গ্রহণ করব।
তবে বাড়তি দামের বিষয়ে সংকট আছে কিনা এমনটা জানতে চাইলে আলুর সংকট নেই কয়েকটি সংস্থার সমন্বয়ে বাজার নিয়ন্ত্রণ রাখা হবে এমনটা জানিয়েছেন জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শহীদুল ইসলাম।
আমরা নিয়মিত মনিটরিং করতেছি, কোন জায়গায় মজুদদারের তথ্য পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করতেছি।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে তারুণ্যের শক্তিমত্তা কাজে লাগানোর কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনা সোনালী সময়।
সোনালী সময়।
শ্রোতা ভাই ও বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। যৌবনকাল ও যৌবনের মেধা
এবং এর নানা সুবিধা ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর গুরুত্ব আর কৌশল বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সোনালী সময়ের 23তম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
জ্ঞান হচ্ছে শক্তির সমার্থক, আর জ্ঞানার্জনের অন্যতম সেরা পন্থা বই পড়া। বই ও বইভক্ত বন্ধু থাকাটা মানুষের সৌভাগ্যের অন্যতম নিয়ামক। বই মানব সভ্যতার অন্যতম সেরা বা শ্রেষ্ঠ আবিষ্কার। আসমানি কিতাব বা ঐশী ধর্মগ্রন্থগুলো যুগে যুগে মানুষকে পথ দেখিয়েছে এবং পবিত্র কোরআন আজও মানুষের জন্য নানা ধরনের জ্ঞান সহ জীবনের সব ক্ষেত্রে সঠিক পথ প্রদর্শনের শ্রেষ্ঠ ও পূর্ণাঙ্গ গ্রন্থ। বই অজানাকে জানার সহজ ও শ্রেষ্ঠ মাধ্যম। বিশ্বখ্যাত কবি ও বিজ্ঞানী ওমর খৈয়াম তার প্রত্যাশিত বেহেশতে বই থাকবে বলে উল্লেখ করেছেন নিজ রুবাই বা চতুর্পদী কবিতায়। জ্ঞানের পরিপূর্ণতা ও চিন্তাশক্তির চর্চা, স্মৃতিশক্তি এবং চিন্তাকে প্রখর করার অন্যতম মাধ্যম বই। বই পড়া অন্যতম সেরা বিনোদনও বটে। বই মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। বই খুলে দেয় জ্ঞানের নিত্য নতুন জগৎ ও অধ্যায়। জ্ঞানীগুণী ও সাহিত্যিকদের জন্য বই শব্দ ভাণ্ডার বৃদ্ধির মাধ্যম সহ নানা ধরনের দক্ষতা বৃদ্ধির মাধ্যম। তাই কোন দেশ বা জাতির শক্তির অন্যতম প্রধান উৎস তথা যুবশক্তিকে দক্ষ ও কার্যক্ষম করারও অন্যতম প্রধান পন্থা হল তাদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা। পবিত্র কোরআনেও বলা হয়েছে, যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না।
আমিরুল মোমিনীন হযরত আলী আলাইহিস সালাম বইকে প্রশান্তির মাধ্যম বলে উল্লেখ করেছেন। জরুরি জ্ঞান অর্জনকে ইসলাম ফরজ বা অবশ্য পালনীয় কর্তব্য বলে ঘোষণা করেছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান মুসলমানদের হারানো সম্পদ। জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চিনে যাও। ইহকাল ও পরকাল উভয় জগতের সাফল্য পেতে হলেও জ্ঞান অর্জন জরুরি বলে মহানবী জোর দিয়েছেন। যুব সমাজ যদি বইকে করে তাদের অবসর সময়ের অন্যতম প্রধান সঙ্গী, তাহলে তারা সব সময় সৃষ্টিশীল কাজে ব্যস্ত থাকবে এবং নেতিবাচক কিছু করার সময় বা সুযোগ তারা পাবে না। বর্তমান যুগে ইন্টারনেট প্রযুক্তির কল্যাণে ঘরে বসেই সব ধরনের বই দেখা বা সংগ্রহ করা সম্ভব, আর বই কিনে বই সংগ্রহে রাখাও একটি ভালো অভ্যাস। বলা হয় বই কিনে কেউ কখনো দেউলিয় হয় না। একটা সময় ছিল যখন দেশে দেশে পাঠাগার গড়ে তোলার আন্দোলন জোরদার হয়েছিল। মুসলিম সভ্যতার সোনালী যুগে প্রত্যেক জ্ঞানী ব্যক্তির ঘরে থাকত ব্যক্তিগত পাঠাগার।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাঁর ইবাদতে লিপ্ত যুবকদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে মানুষকে প্রশ্ন করা হবে, যৌবনকালকে কিভাবে ব্যবহার করেছ?
জ্ঞানের ক্ষেত্রে কেউ কখনো স্বয়ংসম্পূর্ণ হতে পারে না। তাই যে যত জ্ঞানী হন না কেন, অনেক জ্ঞানী থেকে যায় তাদের ধরাছোঁয়ার বাইরে, আর এই অপূর্ণতা দূর করতে পারে বই। বিচিত্র ধরনের বইয়ে রয়েছে জীবনের নানা বাস্তব সমস্যা সমাধানের ও নানা দক্ষতা আর কৌশল অর্জনের দিক নির্দেশনা বা বাস্তব দৃষ্টান্ত। ফলে যারা বই পড়ে ও যারা বই পড়ে না, তারা কখনো যোগ্যতার দিকে এবং দক্ষতার দিক থেকে সমান হয় না। বই পাঠ মস্তিষ্কের জন্য ব্যায়ামও বটে। চিন্তাশীলতার চর্চার মাধ্যম হল বই পাঠ। প্রত্যেক ব্যক্তির পাঠাগারে ধর্ম, সমাজ, রাজনীতি, নৈতিকতা ও আধ্যাত্মিকতার বিষয়সহ সব ধরনের বই রাখা উচিত।
আর যুব সমাজকে তাদের চাহিদা অনুযায়ী পরিকল্পনার আলোকে বা গুরুত্বের আলোকে বই পড়ার কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি মনে করেন, বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে শৈশব থেকেই। যুব সমাজের জন্য বই পড়ার অভ্যাস গড়ে তোলা অপরিহার্য, আর এই অভ্যাসের কল্যাণ জীবনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। কম বয়সে বা যুব বয়সে বই পাঠ যত বেশি প্রভাব রাখে, বৃদ্ধ বয়সে বই পাঠ ততটা প্রভাব ফেলতে পারে না। সব ধরনের বই পড়ার অভ্যাস গড়ে তোলা যুব ও কিশোর সমাজের জন্য জরুরি, তবে খারাপ বই যেন তাদের হাতে না আসে সে বিষয়েও সতর্ক থাকা দরকার। সঠিক বই নির্বাচনের বিষয়েও আপনি পরামর্শ নিতে পারেন বই বিশেষজ্ঞদের কাছ থেকে। একটি খারাপ বই পাঠ একদিকে যেমন সময়ের অপচয় ঘটায়, তেমনি মানুষকে বিভ্রান্ত করারও বড় মাধ্যম।
ইন্টারনেট প্রযুক্তির কল্যাণে বিভিন্ন বিষয়ের বইয়ের নাম ও লেখকের পরিচিতি অর্জন করাও এখন অনেক সহজ হয়ে পড়েছে। কষ্ট করে বড় বড় পাঠাগার বা লাইব্রেরিতে যাওয়ার এখন তেমন একটা দরকার হয় না। বিভিন্ন বিষয়ে দ্রুত তথ্য সংগ্রহ করাও সম্ভব হয় ইন্টারনেট বা ভার্চুয়াল মাধ্যমের সার্চ ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে। ফলে একজন আগ্রহী ব্যক্তি খুব কম সময়ে কয়েকটি বইয়ের সংক্ষিপ্ত সার বা প্রধান তথ্যগুলো হাতের নাগালে পেতে পারেন। একটি সুন্দর বই লেখা তথা কল্যাণকর বই লেখা মানে মানবতার জন্য খুব বড় ধরনের সেবা করা। তাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বই লেখা অত্যন্ত সওয়াবের কাজ বা পুণ্যময়। আর একটি ভালো বই লিখতে হলেও অনেক বই পড়তে হয় বা বইয়ের তথ্য হাতের কাছে রাখতে হয়। বই হোক আমাদের নিত্যসঙ্গী এবং যুব সমাজের পথ নির্দেশনা ও উন্নয়নের অন্যতম প্রধান মাধ্যম। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সোনালী সময় শীর্ষক আজকের আলোচনার ইতি টানছি। কথা হবে আবারও আগামী পর্বে। আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আজ 15 অক্টোবর রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, গাজায় মানবিক করিডোর খোলার আহ্বান। প্রথম আলো, ধ্বংসস্তূপের নিচে মৃত মায়ের দুধ পান করছিল শিশুটি। ইত্তেফাক, সুষ্ঠু নির্বাচনের জন্যে 5 পরামর্শ মার্কিন প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের যুগান্তর। সাগররুনি হত্যা মামলা তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল 104 বার ডেইলি স্টার বাংলা। ডেঙ্গু মৃত্যু কেবলই সংখ্যা নয়, মানব জমিন কলকাতার শিরোনাম। নেতানিয়াহু শয়তান, প্যালেস্টাইনের পাশে থাকুন মোদীকে আরজি ওয়াইসির সংবাদ প্রতিদিন। ক্ষুধার রাজ্যে ভারত মোদীময় গণশক্তি। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। বাংলাদেশ, ভারত সহ বিশ্ব মিডিয়ায় প্রধান খবর ইসরায়েল গাজা যুদ্ধ। গাজায় ইসরায়েলি বর্বরতার খবর, যুদ্ধের পরিস্থিতি নিয়ে প্রথম আলোর শিরোনাম। ইসরায়েলকে সহায়তায় বিমানবাহী দ্বিতীয় রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যুগান্তরের খবর, জাতিসংঘ বলেছে গাজায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে 20 লাখ মানুষ। নেই বিদ্যুৎ, ওষুধ, খাবার। মাত্র 12 ঘন্টায় গাজা থেকে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গত এক সপ্তাহে এ সংখ্যা প্রায় 10 লাখে পৌঁছেছে। আর ইসরায়েলি নৃশংস বর্বরতায় গাজায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াবে কত তা বলা মুশকিল। তুমুল যুদ্ধ চলছে। আজ 9 দিনে পড়ল গাজা যুদ্ধ। সেখানে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2215, শিশু 724 জন। ইত্তেফাকের খবর এটি। ইত্তেফাকের আরেকটি খবরের শিরোনাম, মনকে দগ্ধীভূত করছে, কি করুন সেখানকার পরিস্থিতি। এই শিরোনামটি পড়লে বুঝতে পারা যায়। লেখা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে মৃত মায়ের দুধ পান করছিল শিশুটি। বিস্তারিত খবরে বলা হয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা লক্ষ্য করে গত 8 দিন ধরে অব্যাহত বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় মাটির সঙ্গে মিশে গেছে গাজার বহু ভবন। সেই ধসে পড়া একটি ভবনে উদ্ধার অভিযান চালাতে গিয়ে হৃদয় বিদারক ঘটনা সাক্ষী হয়েছেন কয়েকজন মানুষ। তারা দেখতে পেয়েছেন ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা মৃত মায়ের দুধ পান করছে 1 মাস বয়সী এক শিশু। শিশুটির নাম ইয়ামেন। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে সেদেশের জাতীয় দৈনিকগুলোতে প্রতিদিনই নানা খবর থাকছে। আজ যুগান্তর, প্রথম আলো সহ বেশ কয়েকটি দৈনিকের একটি খবরে লেখা হয়েছে, অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে অর্থবহ সংলাপে বসার তাগিদ দিয়েছে মার্কিন নির্বাচন মিশন। চলতি মাসের 8 থেকে 12 তারিখ পর্যন্ত ঢাকা সফর করেছে প্রতিনিধি দলটি। যুক্তরাষ্ট্রে ফিরে তারা মোট 5টি মতামত তুলে ধরেছে। মতামতের প্রথমেই সংলাপের আহ্বান করা হয়েছে। একই সঙ্গে নির্বাচনের সময় মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে নাগরিকের ভিন্ন মতকেও সম্মান জানাতে বলা হয়েছে। রাজনৈতিক সহিংসতাকারী অপরাধীদেরকে জবাবদিহি করার প্রতিও আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ দেউলিয়া হয়ে যাচ্ছে বলেছেন জিএম কাদের। যুগান্তরের এ খবরে লেখা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বাংলাদেশ দেউলিয়া হয়ে যাচ্ছে, আমরা সেই শ্রীলঙ্কার দিকে যাচ্ছি। তিনি বলেন, আমাদের রিজার্ভ নেই, প্রতি মাসে $1 বিলিয়ন করে রিজার্ভ কমে যাচ্ছে। এখন সরকারের হিসাবে 17 কিংবা 18 বিলিয়ন রিজার্ভ আছে, অথচ এত বেশি ঋণ এবং পাওনাদার আছে যাদের দিলে আর কোনো রিজার্ভ থাকবে না। মৃত্যু কেবলই সংখ্যা নয়, মানব জমিনের এ খবরে লেখা হয়েছে, ডেঙ্গুর ভয়াল থাবায় বহু সংসারে এখন শুধুই হাহাকার। চলতি বছর ডেঙ্গুতে শিশু ও নারীদের কাবু করেছে বেশি। ডেঙ্গুতে পর্যন্ত প্রাণ গেছে 1150 জনের, এর মধ্যে শিশু ও নারী বেশি। এদিকে ডেইলি স্টার বাংলা পত্রিকার একটা শিরোনাম এরকম, সাগর রনি হত্যা মামলা তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল 104 বার। এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। গাজা যুদ্ধ সম্পর্কে সংবাদ প্রতিদিনের শিরোনাম, নেতানিয়াহু শয়তান, প্যালেস্টাইনের পাশে থাকুন মোদীকে আরজি ওয়াইসির। বিস্তারিত খবরে লেখা হয়েছে, হামাসের হামলায় রক্তাক্ত ইসরায়েল, পাল্টা মারে গড়িয়ে দেয়া হচ্ছে গাজা স্ট্রিপকে। মধ্যপ্রাচ্যের এই ভয়ঙ্কর যুদ্ধে ভারত যে ইহুদি দেশটির সঙ্গে রয়েছে তা আগেই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার আসাদউদ্দিন ওয়াইসি মোদীকে অনুরোধ জানালেন গাজা ভূখণ্ডের পাশে দাঁড়ানো। সেই সঙ্গে নেতানিয়াহুকে শয়তান বলে আক্রমণ করেন হায়দরাবাদের সাংসদ। শনিবার এক জনসভায় ওয়াইসি বলেন, আমি প্যালেস্টাইনের সঙ্গে আছি,
গাজার সাহসী মানুষদের লাখো সালাম, যারা আজও লড়াই করে চলেছেন। নেতানিয়াহু একজন অত্যাচারী শয়তান এবং যুদ্ধ অপরাধী। আমাদের দেশের এক বাবা মুখ্যমন্ত্রী আছেন, যিনি বলেছেন প্যালেস্টাইনের নাম নিলে নাকি তাদের অভিযুক্ত করা হবে। তা শুনুন হে বাবা মুখ্যমন্ত্রী, আমি গর্বের সঙ্গে প্যালেস্টাইনের পতাকা বহন করছি। সে সঙ্গে তিনি আরও বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে ফিলিস্তিনিদের উপর চালানো নৃশংসতা বন্ধের আবেদন জানাতে চাই। প্যালেস্টাইন শুধু মুসলমানদের বিষয় নয়, এটি একটি মানবিক সমস্যা। প্রসঙ্গত, ওআইসির আগে কংগ্রেসও ইসরায়েলের নিন্দা করে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সরব হয়েছিলেন। খুদার রাজ্যে ভারত মতিময়। গণশক্তি পত্রিকার শিরোনামে লেখা হয়েছে, G20 শীর্ষ সম্মেলনের চোখ ধাঁধানো আয়োজন করে নিজের পিঠ নিজেই চাপড়িয়েছেন। শত শত কোটি টাকা খরচ করে বিদেশি রাষ্ট্রনায়কদের দেখিয়েছেন তাঁর জামানায় ভারতের প্রাচুর্যের সমাহার। পাশাপাশি রাজধানীর রাস্তার ধারে ঝুপড়ি বস্তি আর অসচ্ছল জীবনের বাস্তব ছবি আড়াল করতে গিয়ে দেয়া হয় রঙিন সজ্জার মোড়কে। G20 সম্মেলন দুনিয়াকে দেখিয়েছে মোদিময় ভারতকে, আর সচেতনভাবে আড়াল করে ঢেকে দেয়া হয়েছে দারিদ্র ও ক্ষুধার নির্মম বাস্তবতাকে। বিশ্ব ক্ষুধা সূচকে ধরা পড়েছে সেই ভয়ঙ্কর সত্য। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে সমাজ ও পরিবারে নারীর ভূমিকা বিষয়ক অনুষ্ঠান নারী মানব ফুল।
নারী মানব ফুল।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর আদর্শ ভূমিকা বিষয়ক ধারাবাহিক আলোচনার 39তম তথা সর্বশেষ পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ পর্ব উপস্থাপনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ। ইসলামের দৃষ্টিতে নারী এবং পুরুষ মানুষ হিসেবে সমান ও একই ধরনের মানবীয় সম্মানের অধিকারী। নারী রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্র সহ অন্য অনেক ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারে, তবে ইসলামের দৃষ্টিতে সন্তানের সুশিক্ষা ও প্রতিপালন নারীর সবচেয়ে বড় ও মহান দায়িত্ব। ঘরের বাইরে নারী সমাজ সেবামূলক বা অর্থনৈতিক ও সাংস্কৃতিক ভূমিকা সহ যে কোনো ভূমিকা রাখতে সক্ষম, ও প্রয়োজনে তাদেরকে সেসব ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে বলেও মনে করে ইসলাম। তবে এই মহান ধর্মের দৃষ্টিতে নারীকে সর্বাবস্থায় নৈতিক পবিত্রতা ও ঘরের বাইরে তৎপরতা চালানোর সময় পোশাকে ও আচরণে ইসলামী শালীনতা বজায় রাখতে হবে। পারিবারিক জীবনে নারী হচ্ছে প্রশান্তির উৎস। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অঙ্গনেও তারা পুরুষের সহযোগী। জ্ঞান গবেষণায়ও তারা হতে পারেন সভ্যতা ও জাতিগুলোর অগ্রগতির অন্যতম প্রধান শক্তি। আর সভ্যতার চাকা তখনই এগিয়ে যাবে যখন নারী সমাজ নৈতিকতা ও শালীনতার সীমানা রক্ষা করে চলবেন।
মুসলিম সভ্যতা নৈতিক দিক থেকে পবিত্র ও লজ্জাশীল নারী সমাজের সহায়তায় খুব দ্রুত সব ধরনের সাফল্য অর্জন করে উন্নতির চরম শিখরে উঠতে পারে। আর তাই পাশ্চাত্যের অনৈতিক ও পরিবার বিধ্বংসী বস্তুবাদী সভ্যতা নারীর হিজাব বা শালীন পোশাকের বিরুদ্ধে সর্বোচ্চ শত্রুতায় নেমেছে। অন্যদিকে ইসলামী শালীন পোশাককে আকৃষ্ট হয়ে অনেক পশ্চিমা নারী ইসলামের ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছেন। ইসলাম অবিবাহিত নারী ও পুরুষকে চারিত্রিক ও নৈতিক পবিত্রতা বজায় রাখতে বলে এবং আচার আচরণ কথাবার্তা ও পোশাককেও এই পবিত্রতা বজায় রাখার উপর জোর দেয়। নারী ও পুরুষের মানসিক প্রশান্তির জন্য এ বিষয়টি জরুরি ও অপরিহার্য। সামাজিক পরিসরে দৃষ্টিকটু বা উত্তেজক পোশাক ও উত্তেজক কথাবার্তা বা অঙ্গভঙ্গি নারী পুরুষের স্বাভাবিক কাজকর্মের পথে বাধা হয়ে দাঁড়ায়। আর বিয়ের বাইরেই শারীরিক চাহিদা মেটানোর বিষয় যদি সহজ বা স্বাভাবিক বিষয় হয়ে পড়ে, তাহলে অনেকেই আর বিয়ের প্রতি তথা বৈধ দাম্পত্য জীবন ও পরিবার গড়ে তোলার প্রতি আগ্রহী হবেন না, ফলে মানব প্রজন্মের বিস্তারও হয়ে পড়বে বিপন্ন।
নারী প্রকৃতিগতভাবে কোমল স্বভাবের, তাই ইসলাম নারীর অধিকার রক্ষায় এগিয়ে এসেছে। ইসলাম স্ত্রীর উপর স্বামীর জুলুমের কঠোর বিরোধী। পরিবারে স্ত্রীর উপর স্বামীর যেমন কিছু অধিকার আছে, তেমনি স্বামীর উপরও স্ত্রীর অনেক অধিকার রয়েছে। ইসলাম এই অধিকারগুলোর মধ্যে ভারসাম্য রেখে বিধান দিয়েছে। স্বামীর অধিকার লঙ্ঘন করলে যেমন স্ত্রীকে পরকালে জবাবদিহি করতে হবে, তেমনি স্বামীও যদি স্ত্রীর অধিকার লঙ্ঘন করেন তাহলেও তাকে শাস্তি পেতে হবে পরকালে। পরিবারে নারীর প্রশান্তিদায়ক ভূমিকা অনস্বীকার্য। তবে স্বামীর জন্য যেমন স্ত্রী প্রশান্তির উৎস, তেমনি স্ত্রীর জন্য স্বামী প্রশান্তির উৎস, অর্থাৎ তারা পরস্পরের জন্যই পরস্পরের প্রশান্তির উৎস। নারী ও পুরুষ পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং তারা পরস্পরের সহযোগী। পরস্পরের কাছে প্রশান্তি পেতে হলে তাদেরকে হতে হবে পরস্পরের প্রতি বিশ্বস্ত ও অনুরাগী। স্ত্রীর দয়া ও কোমলতা স্বামীকে যোগায় প্রশান্তি, অন্যদিকে স্বামীর শক্তিমত্তা স্ত্রীকে দেয় প্রশান্তি ও নিরাপত্তার অনুভূতি। বিয়ের বন্ধন ও পরিবার গঠন ছাড়া এইসব সৌভাগ্য অর্জন করা নারী ও পুরুষের জন্য সম্ভব হয় না। নারী ও পুরুষের জন্য পরিবার গঠন ও সন্তান সন্ততি নেওয়া পারস্পরিক ভালোবাসা জোরদারের প্রধান চালিকা শক্তি।
স্বামী যদি নিজেকে পরিবারের একচ্ছত্র মালিক ভাবেন ও স্ত্রীকে ভাবেন তার দাসী বা কর্মচারী, তাহলে সেখানে পারস্পরিক ভালোবাসা জন্মাতে পারে না। একইভাবে স্ত্রী যদি স্বামীর উপর সাধ্যের চেয়েও বেশি কাজ বা দায়িত্ব চাপিয়ে দিতে চান বা তার কাছ থেকে স্বাভাবিকের চেয়েও অনেক বেশি কিছু প্রত্যাশা করেন, তাহলে তাও হবে জুলুম। আর এর বিপরীতে যারা যদি হন পরস্পরের স্বার্থের বিষয়ে অল্পে তুষ্ট থাকেন, তাহলে সেখানে আসবে প্রশান্তি ও সমৃদ্ধি। স্বামী ও স্ত্রীর প্রেমহীন সম্পর্ক বা দাম্পত্য জীবন সন্তানের উপরও নেতিবাচক প্রভাব ফেলে, ফলে তারা ভবিষ্যতে বিয়ে করতে আগ্রহী হবে না। স্ত্রীর ধৈর্য স্বামীকে যোগায় ক্লান্তি ও হতাশার মধ্যে আসার অনুপ্রেরণা। অন্যদিকে স্বামীর পৃষ্ঠপোষকতাও স্ত্রীর জন্য জীবনের নানা ক্ষেত্রে হয় উৎসাহের উষ্ণ উৎস। স্ত্রীরা যে কেবল স্বামীদের পার্থিব বিষয়েই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম তা নয়, তাদের ভালোবাসা স্বামীদের ইমান জোরদারেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও হজরত খাদিজা ছিলেন আল্লাহর ইবাদতের ক্ষেত্রেও পরস্পরের সর্বোত্তম সহযোগী বা সাহায্যকারী। একইভাবে হজরত আলী ও হজরত ফাতিমা সালামুল্লাহি আলাইহাও ছিলেন এক্ষেত্রে সবার জন্য আদর্শ।
আদর্শ পরিবার গঠনের জন্য ও সংসারকে সুখময় করার জন্য স্বামী ও স্ত্রীর উচিত পরস্পরের ভুল ত্রুটিগুলোর ব্যাপারে ক্ষমাশীল হওয়া এবং পরস্পরের দোষ ত্রুটিগুলো ঢেকে রাখা। প্রতিশোধ স্পৃহা বা জিঘাংসা কেবল হিংসা ও প্রতিহিংসায় জাগিয়ে তোলে। কখনো কখনো সামান্য বা খুঁটিনাটি বিষয় নিয়েও একরোখা মনোভাব ও নিজেকে নির্ভুল ভাবার চেষ্টা কিংবা নির্ভুল হিসেবে তুলে ধরার চেষ্টা বড় ধরনের অশান্তি ডেকে আনতে পারে। তাই স্বামী ও স্ত্রী উভয়েরই উচিত শান্ত ও উদার মেজাজ নিয়ে পরস্পরের ভুলগুলো অগ্রাহ্য করা ও নিজে সঠিক পথে থাকলেও তা তাৎক্ষণিকভাবে তুলে ধরার চেষ্টা না করা। একজনের রাগ ও উত্তেজনা যখন কমে যাবে কেবল তখনই ভুল শোধরানোর চেষ্টা করতে হবে। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে নারী মানব ফুল শীর্ষক ধারাবাহিক আলোচনার ইতি টানছি এখানেই। যারা এই ধারাবাহিক আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনা সম্পর্কে মতামত ব্যক্ত করেছেন তাদের সবার প্রতি রইল অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা।
নারী মানব ফুল অনুষ্ঠানটি শুনলেন। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। গাজায় চলছে ইসরায়েলি পাশবিক হামলা, ২৪ ঘন্টায় আরও ৪০০ ফিলিস্তিনি নিহত, লেবানন সীমান্তে ইসরায়েলি অবস্থানে হিজবুল্লার হামলা। প্রতিরোধ যোদ্ধাদের আল আকসা তুফান অভিযানের অষ্টম দিনে হামাস নেতার টেলিভিশন ভাষণ, গাজা যুদ্ধে পরাজিত হবে ইসরায়েল। ভারতের একজন উগ্র হিন্দুত্ববাদী নেতার ইসরায়েলের পক্ষে যুদ্ধ করার ইচ্ছা প্রকাশ, ভারত জুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে। গাজা উপত্যকার উপর ইসরায়েলের পাশবিক হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য পরিস্থিতির নাটকীয় পরিবর্তন হবে বলে ইরানের হুঁশিয়ারি। এবারে সবশেষ কয়েকটি খবর। ফিলিস্তিনের গাজায় ভয়াবহ বোমা হামলা এবং দখলদারিত্বের বিরুদ্ধে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে আমেরিকা ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমেরিকা নিউ ইয়র্ক, তুরস্কের ইস্তাম্বুল, ব্রিটেনের রাজধানী লন্ডন, ইতালির মিলান, ফ্রান্সের রাজধানী প্যারিস, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন এবং সুইজারল্যান্ডে গতকাল বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। লস এঞ্জেলসে ইহুদিরা বিক্ষোভ করেছে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে। ফিলিস্তিনের গাজায় বেসামরিক লোকজনের উপর হামলার প্রতিবাদে গতকাল দুপুরে লন্ডনে কয়েক হাজার মানুষ জড়ো হন। এর আগের দিন ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মালয়েশিয়া অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল, এতে যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.
Տեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիո ժամն եք լսում։